This track was downloaded from fusionbd.com.
বিপদে পড়ে যায়, দেখা গেল ওই পরিবেশে যাওয়ার পরে নিজেকে খাপ খাওয়াতে পারতেছে না। তখন আমার অনেক কথা শুনতে হইলো, রান্নাটা ঠিক মতো জানতো না। আসলে কি ও একটা আদরের মেয়ে ছিল, বাবা নাই সেই হিসেবে। আমি তখন বললাম যে তুমি চেষ্টা করো, আমার মাও বলতো তুমি চেষ্টা করো। পরে চেষ্টা করতো, ভুল হইতো, আমরা ওর সাথে খুব সবাই ওকে নিয়ে টিটকারি করতাম, ওর এটা সহ্য হতো না। ও আমার কাছে এসে বলতো তোমরা আমার নিয়ে টিটকারি করো, আমি বলছি এটা তোমার ইন্সপিরেশন, তুমি বুঝো না। কিন্তু ও বুঝতো না। পরে যাই হোক, আস্তে 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 সে আস্তে আস্তে ধীরে ধীরে সবার মন জয় করলো। এমনকি কোনো মার্কেটে গেলে কোনো দিন আজ পর্যন্ত, যে 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত, কোনোদিন বলে নাই যে আমাকে এটা কিনে দাও, এটা আমার দরকার, কখনো বলে নাই। যদি কখনো খেতে চায় কিছু, বলে আমার কি জানি খেতে মন চাইছে, কিন্তু স্পেসিফিক বলে না। তখন বাজার থেকে বাধ্য হয়ে আমার 8-10টা জিনিস নিয়ে আসতে হয়। দেখা গেলো ওই 8-10টা জিনিস আনার পরে আমার জিনিসটা তো আসে নাই। তারপর আমি নিয়ে আসতাম। আমি শুধু একটাই কথা, আমার এক হুজুরে বলছিল যে একজন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, তাহলে ওই চিন্তা থেকে এরপর ধীরে ধীরে আমার পরিবারের বাবা, আমার বাবার মনটাও খুব ভালো করে জয় করে ফেলে, মায়ের মন জয় করে ফেলে, মোটামুটি সুন্দর একটা সংসার শুরু হয়। তো সবচেয়ে আমার ভালো লাগে, ও আমি যেদিন বিয়ে করে যাই, তখন আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান 9 এর সাথে আমাদের একটা, আমি আবার র্যাবের পক্ষে খেলতাম, তো র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান 9 এর সাথে ক্রিকেট খেলতাম, ওই পক্ষে খেলার ছিল। ওই দিন আমি সেঞ্চুরি করি, ওই দিনই আমার প্রথম সেঞ্চুরিটা হয়। তা আমি অবাক হই, মানে ওর সাইনটা গুড, এই জিনিসটা। তখন আমি ওকে অন্যরকম রেসপেক্ট করা শুরু করি। কিন্তু ওর সাথে আমার খুঁটি একটি ঝগড়া হতো, কি নিয়ে জানেন, ক্রিকেট খেলা নিয়ে। রিমোট নিয়ে ও টানাটানি করতো, ও দেখতো সিরিয়াল, আমি দেখতাম খেলা, এই নিয়ে প্রায় 5-6টা রিমোট ভাঙা হতো। এছাড়া আমাদের সাথে তেমন একটা বিশেষ করে খেলাটা নিয়েই লাগতো ওর সাথে। তো যাই হোক, কিছুদিন পরে ও আমাদের যখন পরিবারে আসলো, আস্তে আস্তে ও সুন্দর হতে শুরু করলো, ওর স্বাস্থ্যটা বেড়ে গেলো, সবাই দেখে অবাক, পুতুলের মতো দেখা যায় ওকে। এরপর ওকে আমি বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যেতাম যে এটা করতে হবে, এটা এখানে এইভাবে করতে হবে, এই পরিবারে সেট হতে হলে এই করতে হবে, করতে হবে। তো অনেকে অনেক কথা বলতো, আমি বলছি এগুলো তুমি নিয়েও না, তুমি আমার সংসার করতে আসছো, তুমি এভাবে থাকো। পরে ওকে 3 মাস পর, অনেক দূরে বিয়ে দিতে চাইলো না তার প্রথম দিকে, কারণ দূর চাইতে হবে অনেক কষ্ট করে। তো 3 মাস পর পর তবু আমি নিয়ে যেতাম, আমার শ্বশুরবাড়িতে আমি যেতাম। তারপরে মোটামুটি দেখা যায় একটা সুন্দর লাইফ আমি শুরু করলাম, আমি ওকে পেয়ে অনেক হ্যাপি, অনেক হ্যাপি, মানে জীবন যাপন করছি। তো একদিন আমাকে বলে, আমার দুলাভাই আমাকে ফোন দিছে, তখন আমি সিলেটে আমি আরো অন্যান্য বিজনেসের সাথে জড়িত ছিলাম, ফোন দিয়ে বলতেছে তুমি ঘাটালে আসো, তুমি সিলেটটাকে ইন্ডিজ করে দিচ্ছ আর আমরা এখানে পড়ে আছি, তোমাকে দরকার, আমাদের একজন ট্রেনার দরকার, আর তোমার কথা একজন শুনছে, আমাদের যে সেমিনার হয়েছে সেমিনারে তোমার কথা শুনে অনেকের ভালো লাগছে, তোমাদেরকে তোমাকে চায়। আমি শুধু দেখেন একটা বিভাগীয় শহর ছেড়ে একটা থানা লেভেলে কিভাবে যাই, সে বলছে না আসতেই হবে, দুলাভাইয়ের কমান্ড আসতে হবে। ছোট ভাই আমার বলে যে ওইভাবে আসবে না, মানে আমার দুলাভাইয়ের সাথে পরামর্শ করে কি করতে হবে, বলেন যে স্পোকেনের 90 জন স্টুডেন্ট হয়েছে, ওদেরকে শেখাতে হবে, তাহলে হবে কি, ও ওদেরকে টিচিং করতে আসবে, ও কিন্তু এই এই জিনিসটা বেশি করে। আমি তারপরে স্পোকেন ইংলিশ টিচার, স্পোকেনটা করাই। তো যাই হোক, ও যখন এ কথাটা বললো, তখন দুলাভাই আমাকে বলে যে জানো আমাদের এখানে তো এরকম কোনো একাডেমি নাই, তো আমাদের একাডেমিটা তো সেরকম, তুমি আসো, 90 জন স্টুডেন্ট হয়েছে, 3,000 করে দেবে, 3 অংশ 2,70,000 টাকার মধ্যে কিছু যাবে, আর বাকিগুলো তোমাকে দিয়ে আমি ক্যাশ দিয়ে তোমাকে বসায় দেবো, তুমি কি ওইখানে সিলেটে ই করো। তো আমাকে অনেক মানে ই দেখায়, আমি আম্মাকে বললাম যে ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, তো এখন তাহলে ওনাকে একটু উঠাই রাইজ করে দিয়ে আমি 6 মাস মধ্যে চলে আসবো। তখন ওর কাছে বললাম, বলছে ঠিক আছে, তবে বিভাগীয় শহর ছেড়ে কি কেউ যায়, বলছে যাই দেখি কি হয়। পরে আমি আসলাম, আসার পরে দুলাভাইয়ের বাসায় উঠলাম, ওঠার পরে দুলাভাই আমাকে বলে যে এই যে আমি কোথায় একাডেমি, কয়ে যে একাডেমি হয়েছে ওইখানে। পরে গেলাম একাডেমি, যাই দেখি মানে কয়েকটা কম্পিউটার আর কিছু নেই। পরে বলছে যে স্টুডেন্ট কোথায়, কয়েকজন তোমরা আনার জন্য এই ফোন এইটা করছি। আমি বললাম যে শুনেন, আমার একটা সুন্দর জীবন ওইখানে চলছিল, আমি অনেক টাকা ইনকাম করতাম, এগুলো ছেড়ে দিয়ে কিন্তু আসছি, এখন যদি এই কথা বলেন আমার খুব কষ্ট লাগবে, অত কথা বুঝি না, আমার ঋণগুলো তোমাকে আগে পরিশোধ করতে হবে। তোমার ছোট ভাই এরা আসছিল, এদেরকে আমি ম্যানেজমেন্টে বসাই গেছি, এরা শুধু ক্রিকেট খেলছে, এরা ক্রিকেট খেলে খেলে সমস্ত টাকা উড়াইছে, বিভিন্ন জায়গায় লিগ রাখছে, এই টাকা তো ই করে ফেলছে, এখন তোমাকে সেগুলো শোধাইতে হবে, কারণ তুমি ওদের বড়, তুমি এইটার ব্যাপারে তুমি রিকমেন্ড করছো। আমি বললাম যে এখন আমি কি পড়ে গেছি বিপদে, মাত্র কত 3,000 টাকা নিয়ে আমি আসছি ওখান থেকে, ওই সময় টাকাও ছিল না, কারণ বিয়েতে অনেক খরচ হয়েছে, ওই টাকাটা ইয়ে হলো না। পরে আমি এসে যখন ওকে বললাম যে আমি তো এখানে বিপদে পড়ে গেছি, এই কথা বলার সাথে সাথে ও বলে যে তুমি কেন গেছো, তোকে না করছি না, ও আমাকে বলছে পরে চলে আসো। আমি বলছি চলে আসতে দেয় না দুলাভাই, আমাকে বিপদে ফেলাইছে। তো এরকম করতে করতে এক পর্যায়ে এসে আমাকে বলে যে তুমি তোমার ফ্যামিলি আনতে পারবা না, আমার এখানেই থাকতে হবে, আমার বাসায় থাকতে হবে, আমার বাসা ভাড়া চালাইতে হবে। আমি বলছি যে আপনার বাসা ভাড়া আমি চালাবো, আমি আমি কি ইনকাম করি? ইনকাম করতে হবে। পরে আমি ওই দিন রাগ করে বের হয়ে রমজানের রোজার সময় আমি ইফতার না করে বের হয়ে এক গ্লাস পানি বাইরে যা খেয়ে আমি তখনই এই আপনার ওই যে কম্পিউটার কম্পোস্ট দোকান আছে না, ওইখানে যাই আমি একটা বিজ্ঞপ্তি দিই যে স্পোকেন করানো হয় এগুলো। পরে পরের দিন ওই টাকা ওই আমার কাছে কিছু টাকা ছিল ওগুলো দফা করে আমি পত্রিকার ভিতরে দিয়ে দিই। তখন সবাই আমার নাম্বার পাই ফোন করে, এটা তো একটু ব্যতিক্রম, তাহলে ফোন করে আমার সাথে কথা বলে ওদের ভালো লাগে। তো দুইটা স্টুডেন্ট আমি পাই, দুইটা স্টুডেন্ট পাই, তোরা আমাকে আমাকে 3,000 3,000 6,000 টাকা দিয়ে ভর্তি হয়। তো আমি দুইটা স্টুডেন্ট ক্লাস করার পরে ওরা একসাথে 10 জন নিয়ে আসছে, একটা বেস 10 জনের একটা বেস। দুলাভাই আমাকে দেখে আমার মানে ইটা দেখে এত বলতেছে এখন আমার সাথে ভালো ব্যবহার, এতদিন খারাপ ব্যবহার করছে, আমি তো টাকা দিই এখন ভালো ব্যবহার। তো যখন আমি আমার একটা লাইফ আছে, আমার লাইফটা না তোমার কোনো লাইফ নেই, মানে প্রেশার ক্রিয়েট করবে সবসময় যে আমার এই আমার ঋণ গুলো শোধ করবা, তারপর তোমার আমি ঠিক আছে
আপনার মানে আপনার হয়।
হ্যাঁ আপনার ভাই। পরে আমি অনেকক্ষণ কথা বলছি তার সাথে যে দেখেন আমার ওয়াইফ ওইখানে একা একা বোরিং ফিল করে, মানে সবার ছোট মেয়ে ওইখানে সেট কত কথা বুঝি না, তুমি বাসায় দেন, বুঝি বাসায় নেই আমি আলাদা নিতে দেয় না। পরে আমি জোর করেই বাসা নিলাম, নিয়ে আমি আমার তাকে আমি বললাম যে আপনার প্রতিষ্ঠান আপনি বিক্রি করে ফেলেন। পরে প্রতিষ্ঠানটা আমি কিনে নিই, প্রায় আমি 4 লক্ষ টাকা খরচ করি এখানে। 4 লক্ষ টাকা করে পেলাম প্রশ্ন হলো, তখন আমি আমার ওয়াইফকে বলি যে এই অবস্থা। তো বলে যে ঠিক আছে প্রতিষ্ঠান যেহেতু তোমার এখন স্টুডেন্ট অনেক বেশি, তুমি ভালো করতেছো, তুমি তো বাসা নিবা, ঠিক আছে আমার কাছে 5 ভরি স্বর্ণ আছে, তুমি এগুলো বিক্রি করো। কেন তোমাকে তো তোমার মা স্ত্রী হিসেবে দিয়েছে, তুমি দিবে কেন? কাজে তো আর বাঁচলে অনেক হবে, তুমি যদি বাঁচো অনেক হবে, আমার কাছে তোমার চেয়ে বড় স্বর্ণ না, তুমি বড়। 5 ভরি স্বর্ণ তো দেয় আংটি প্লাস আরো আরো মনে করেন অ্যাক্সেস আরো 1.5 ভরি 6.5 ভরি মতো ওগুলো আমি বিক্রি করি, এবং কি আরো কিছু আমার শ্বশুর বাড়ি থেকে কিছু হেল্প করে, মানে আমার সুমন্দিটা মালিক হয়, মালিক ওনাকে রাখছে, আমি জাস্ট এটা পরিচালনা করবো, একটা মালিক দিয়ে ওটা আমি চালানো শুরু করলাম। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার ছেলেটাকে কম্পিউটার সেকশনের দায়িত্ব দিলাম, ওকে বললাম যে 50-50 তুমি এই করবা, আমি তোমাকে 50-50 দিয়ে দেবো। আমি যখন সিলেটে চলে আসি ওই স্টুডেন্টকে পড়ায় না, বরং ও কেমন জানি উগ্র চলাফেরা, ওনার বাবা আবার বড় একজন অফিসার, সেই হিসেবে দিছি অনেক শিক্ষিত মানুষ। যাই হোক ওনার ওনার ছেলে আমি বিশ্বাস করে দেই। ওই ছেলেটা কি করে, আমি যখন সিলেট আসি তখন আমার সমস্ত সিপিইউ খুলে ভিতর থেকে মাদার বোর্ড আর যে দামি দামি যে ইগুলো আছে ওগুলো সব বিক্রি করে ও মদ খায়। আমি জানতাম না, মদ খেয়ে ও সিপিইউর ভিতরে মদের বোতল রেখে দিত কাগজ পেঁচায়, মানে আমাকে একটা ব্লেমে ফেলাবে যাতে ওরে আমি কোনো প্রেশার ক্রিয়েট করতে পারি। অত নেশা ছিল আমি জানতাম না, ও গভীর রাত্রে বের হতো নেশা করতে। ওখানে কম্পিউটার গুলো তো নেই, আবার একটা কম্পিউটার ঘাটালে একটা কম্পিউটার দোকান আছে, ওইটা বড় কম্পিউটার দোকান, ওইখান থেকে সে আরো 3টা কম্পিউটার আমার একাডেমির নামে বাকি নেয়, নিয়ে ও অন্যখানে বিক্রি করে দেয়। আমি পড়ে গেছি পুরোপুরি বিপদে। ওর আম্মা আবার ভালো ছিল, ওর আম্মা কিছু টাকা আমাকে হেল্প করে, বলে যে আমি দিয়েছি আমারই ছেলে তো এই করছে অন্যায় করছে, আমি কিছু টাকা, কিন্তু আমার তো অনেক টাকা খরচ হয়ে গেছে এই সেমিনার করতে এই করতে সেই করতে। তখন তো আমি পড়ে গেছি বিপদে, এখন ওর কাছে বলতেও পারি না, ই করতে পারি না, আমি তো এখানে একা। পরে চিন্তা করলাম যে আরো কিছু লোন করতে হবে, পরে লোন করে আমি কম্পিউটার সেক্টর বিক্রি করে ফেলে আমি আমার শুধু স্পোকেন গানটা শুরু করলাম, শুধু স্পোকেন আর গ্রামাটিক্যাল সাইডটা শুরু করার পর কিছুদিন পর জোয়ারের মতো স্টুডেন্ট, কোথার থেকে আল্লাহ রহমত জানি না, আমার স্টুডেন্টে এখন জায়গা দিতে পারি না আমি, এত স্টুডেন্ট আমাদের, মানে আমি কি বিশ্বাস করতে পারতেছি না আমার এটা প্রতিষ্ঠানকে কোনো কিছু 19 জন 15 জন মানে জায়গা দিতে পারেন, ছোট্ট একটা রুম নিয়েছে। তো এইখান দেখা যাচ্ছে যে আমার এখন বড় করে করতে হয়, বড় করে করছি, ডেকোরেশন করে করলাম, করার পর আমার মান্থলি ইনকাম চলে আসলো প্রায় 70,000।
ওকে
70-60-50
মানে সবকিছু প্লাস মাইনাস করে
দেখা যাচ্ছে যে আমার 50 টিকে। তো আমি কি করতাম, আবার 10-15,000 টাকা ছাত্রদের পিছিয়ে আমি ব্যয় করতাম। তো ছাত্ররা এত ভক্ত ছিল আমার, আমি বলতাম যে আজকে আমাদের হাঁটতে যেতে হবে স্যার, আমরা যাবো, তো তোমরা যেতে পারবা? হ্যাঁ পারবো স্যার। আমি কোথায় যাবা জানো? হ্যাঁ জানি স্যার। কোথায় যাবেন? হয়তো বা এই আশেপাশে কোথাও নদীর ধারে। জিনা আমি আজকে হাঁটতে যাবো 34 কিলোমিটার, তোমরা যাবো আমার সাথে? যাবো স্যার। বিশ্বাস করবেন না, আমাদের সাথে 14 জন স্টুডেন্ট রাজি হয়েছে, সবাই রাজি হয়নি, যমুনা সেতু পর্যন্ত আমরা হাঁটে আসছি, আমাদের হাঁটা পড়ে যাবো, মাসে একবার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য আমরা হাঁটতাম। 34 কিলোমিটার হাঁটার পরে তো 7 দিন অসুস্থ, ক্লাসে অ্যাটেন্ড করতে পারেন, 7 দিন পরে মানে জ্বর এসে গেছে কারো, অন্যরকম অবস্থা। তারপরও ওরা ফেসবুকে দিয়ে দিছে, এটা আরো বেশি স্প্রেড হয়ে গেছে, তখন ওরা মানে আমার প্রতি ভালোবাসাটা দেখবে। পরে আমি বললাম যে যেহেতু আমার একটা বিশাল সম্পদ, এরা এদেরকে দিয়ে একটা ভালো কাজ করা যায়। পরে বললাম যে দেখো টাই কোট পরে আসো ঠিক আছে, কিন্তু রাস্তা ঝাড়ু দাও, এটা যখন মানুষ দেখবে তখন কত মানুষ না, তুমি অনারেবল হতে, আমি সকালে টাই কোট পরে আমি রাস্তা ঝাড়ু দিতাম, আমার কোচিং সামনে যে মেইন রোড ছিল ওটা ঝাড়ু দিতাম, ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার পরিপাটি করে রাখতাম, এটা মানুষ দেখতো, সারে ঝাড়ু দিচ্ছে মানে এই জিনিসটা আমি চাচ্ছি যে সকল মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে কাজ করতে দেশের জন্য। আমরা হৃদয় থেকে দেশকে ভালোবাসি, এরকম একটা চিন্তা চেতনা আমার ভিতরে সবসময় জাগ্রত থাকতো। আমি ডেমোক্রেসির নামে হিপোক্রেসি চাই না, আমি চাই সঠিক ডেমোক্রেসি, সেজন্য হৃদয় থেকে আমি বাংলাদেশকে চাইছি। তো তখন আমি ওই ছাত্রদেরকে কি কি করলাম, বললাম যে শোনো, আজকে থেকে আমরা কোথায় কি নষ্ট হয় সেগুলো ঠিক করে দেবো, তোমাদের যদি লোক দেখানো মনে হয় তাহলে রাত্রে করবো। তারপর ঠিক আছে স্যার, আমরা রাত্রে বের হবো, অনেকের পেস্টিজ মনে হতো, তো রাত্রে যাই আমরা, দেখা যাচ্ছে মাগরিবের পরে যেতাম ওই রোড ভাঙা যেখানে সেই রোডে কাজ করতাম। তো কমিশনার বলে হায় হায় এর কাজ আমার সারাই করে দিল, সারাই এখানে তো মিষ্টি পাঠানো দরকার। বলছে না মিষ্টি পাঠাবেন না, দোয়া করবেন ছাত্রদের জন্য। তো আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম যেখানে লেকচারাররা এখন আর ই করতে পারতেছে না। যখন এই সমস্যাগুলো ক্রিয়েট হলো তখনই আপনার একটা বদনাম ছড়াই দিল আমার। বদনামটা কি, এক ছাত্র বলে স্যার আপনি নাকি তিনটা বিয়ে করছেন, হোয়াট ইজ দিস। আমি বলছি যে ঠিক আছে, আমি তখন একটু ফান করেই বললাম যে আমি আমার একটা শ্বশুর বাড়ির খবর জানি আর দুটা জানি না, আমার ওই দুইটা শ্বশুর বাড়ি বাইর করে দিতে হবে, যদি না বাইর করতে পারে ওই টিচারদের খবর আছে। তখন ওই ছাত্ররা চ্যালেঞ্জে নেমে যায়, নেমে যাওয়ার পর ওই স্যারদেরকে ধরা হয়। স্যাররা পরে বলছে আসলে আমরা এটা এত উড়ো খবর পেয়েছি, আমরা সরি। আমি তখন বললাম যে একটা সংবাদ বলে ফেললে সেটা যে বাতাসের সবার কানে চলে যায়, সেটা কি আর ফিরিয়ে আনা যায়? তখন তারা অনুতপ্ত হয়েছে। তখন আমি বলছি যে দেখেন, এরকম করবেন না, আপনার যোগ্যতা দিয়ে আপনার কম্পিটেন্সি দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানকে রাইজ করান, কোনো সমস্যা না, আমি তো কোনো সময় ব্লেম দেবো না, আপনি কেন আমার বিরুদ্ধে লাগছেন? এইভাবে ই করতেছি, তো আমার সুখের সঞ্চার শুরু হলো। আমি প্রথম মাসেই ফ্রিজ টিভি চিটাগান্তে সোফা আনালাম, একটা ভালো বাসায় উঠলাম, ওটার পরে আমার বেবিটা জন্ম হলো, সবে কদরের রাত্রিতে, সবে কদরেতে। তো আমার বাবার নাম রাখলো আদিবা মুনতাহা হুমায়রা, আজকে আমাদের সাথে আসছে। আপনিও একটা মেয়ে গর্ভ থেকে আসছেন, লস প্রজেক্ট বলেন? আমি অনেকগুলো কথা বলি তাকে, চুপ করে শুনে, আমাকে আবার ভয় পাইতো, দুলাভাই ঠিকই ভয় পাইতো। যাই হোক, এরপরে আমি আমার সংসার শুরু করলাম। তো সংসার শুরু করার দু মাস পর হঠাৎ করে একদিন আমার ওয়াইফ আমাকে বলে যে তুমি যে বাসাটা নিচ্ছে একটু গরম, গরম তো আমারও লাগে, তোমাকে সহ্য করতে হবে। তো বাবুর যে সমস্যা, বাবুর ঘামাচি উঠতেছে, তাই বলছে ঠিক আছে বাবুর ঘামাচি উঠতেছে, আমি ব্যবস্থা করতে ভালো একটা বাসা নিব। এর মধ্যে আমরা বাসা চেঞ্জ করে ফেলি, যাই হোক কোনো জায়গায় যাই। তো যাওয়ার পরে এখন দেখেন সমস্যাটা কি হয়েছে, আমি যখন ক্লাসে থাকি তখন আমার ওয়াইফ একদিন আমার ক্লাসে চলে আসছে বাবুকে নিয়ে, বলছে আমার খুব সমস্যা হচ্ছে, তুমি একটা হাসপাতাল চলো। দেখো আমি তো ক্লাসে আসি, তোমার পরে নিয়ে যাবে। ও বলে যে না, আমাকে এখনই নিয়ে যেতে হবে, সরকারি হাসপাতাল কাছে, তুমি যাবা, একজন স্টুডেন্টকে দায়িত্ব দাও। আচ্ছা ঠিক আছে, আমি একজন, আমার একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, ওকে বলছে তুমি লিড করতে থাকো, আমি চলে আসছি। তো আমি গেলাম, যেন বললাম ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, বলছে না কোনো সমস্যা না, নিয়ে যান, একটু কাশি হয়েছে তো একটা ওষুধ দিলে। এরপর আমি চিন্তা করলাম যে না, ওকে বাসা দিয়ে এসে, বাসা দিয়ে আসি। তো বললাম যে তোমার কিছু করতে হবে না, আমি বাইরে থেকে সব কিনে নিয়ে আসবো, পাশেই হোটেল ছিল, হোটেলে খাবারটাই আনতাম। তো পরের দিন আরো বাড়ি গেল, বেড়ে গেলাম, বমি হচ্ছে, বাচ্চা, তখন আমার বাচ্চার বয়স 1 বছরের মতো।
কত সালে এটা?
2013,
যখন আপনার বেবি হয়েছে সেই সময়টাতে।
হ্যাঁ, বেবির পরে, মানে বেবি 1 বছর যখন ই করে তখন এই সমস্যাটা। এরপরে যখন আমি চিন্তা করলাম যে তোকে একটা ভালো ডাক্তার দেখাতে হয়, পরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম, সমস্ত টেস্ট করাইলাম। টেস্ট করানোর পর ডাক্তার বলল যে না, স্পেসিফিক কোনো ডিজিজ ওর ফাইন্ড আউট করতে পারছে না তারা।
কিন্তু কি করতে ওই সময়টাতে কি হতো ওনার?
বমি, শুধু বমি,
শুধু বমি হতো,
বমি হতো আর কাশি,
বমি আর কাশি। ওকে,
তখন বড়
বাচ্চা হওয়ার পরপরই শুরু হলো।
হ্যাঁ, তখন বাচ্চা মায়ের বুকে দুধ খায়, তখন তো মানে মাকে ই থাকে, সচেতন থাকতে হবে। সেই হিসাবে আমি ওকে মানে এনডি ড্রপসটা দিচ্ছি না, কারণ বাচ্চা বুকে দুধ খায়। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় কি করে, পরে পরামর্শ দিলাম, সে বলেছে আপনি টিভির ইটা টেস্টটা করা। পরে আমি টিভির টেস্টটা করলাম, না সমস্যা নেই। এরপরে তখন আমি কি করলাম, ও এরপর থেকে আস্তে আস্তে এটা বাড়তে শুরু করলো, বাড়তে শুরু করলো যখন, তখন আমি বললাম যে না, এটা নিয়ে তার বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। তো ওকে আমি আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম, বলতে বাসা থাকতে হবে না, এখানে গরম, তুমি বাড়িতে, মা আছে তোমার দেখবে। আমি সারাদিন কোচিনে থাকি, আমার কোচিং সেন্টারটাতে এত জনপ্রিয় ছিল যে সকাল 5টা থেকে রাত 2টা পর্যন্ত চলতো, অন্যান্য কোচিং 10টা বন্ধ হয়েছে, কারণ রোডের পাশে একটা বাসা ছিল। তো আমি দেখা যেতে রাত্রে আমি মোটিভেশনাল ট্রেনিং গুলো করাইতাম, আমাদের মোটিভেশনাল ট্রেনিং এর ই ছিল। তো ট্রেনিং করাতে বলতে 2টা বাজে যেত, ছাত্ররা ওইখানে ঘুমাই পড়তো, অসুবিধা মানে খুব একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল আমার কোচিং। তো আমি আবার একটা স্টুডেন্টকে 3-4 ঘন্টা পড়াইতাম, জনপ্রিয়তার উৎকর্ষে পৌঁছানোর জন্য যা করা দরকার তাই করছি। পরে আমি ওকে নিয়ে ডাক্তারখানে দৌড়াতে দৌড়াতে একজনে বলে যে আপনি একটা কাজ করেন, আপনি ওর একটা টেস্ট করান, এক্স রেটা করান। তো আমি বলি যে ঠিক আছে এক্স রে করাবো না। তো আমি বাড়িতে পাঠিয়ে দিছে, তো ওর চাচাও এক্স রেটা দিয়েছে। ওর চাচা একজন ডাক্তার, বিভাগীয় প্রধান মুমিসিং এর। উনি একটা এক্স রে দিয়েছে, বাড়িতে আসছিল। তো ওনারা আবার ক্যাম্পেইন করে, ডাক্তাররাই নেই ওখানে, একটা হাসপাতাল দিবে। তো তো ওই সময় আমি ওকে পাঠাই দিছি যে ওনার কাছ থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে আসো। তো উনি একটা দিয়েছে, ওটা আমি ঘাটালে ডিজিটাল একটা ইচের ল্যাব ছিল, ওইখান থেকে আমি করাই। করানোর পরে ওকে বাড়িতে পাঠাই দিয়ে, তো আমি ওটা তিন দিন পরে রিপোর্টটা আনতে যাই। তো আমি আবার মোটামুটি এগুলো ঘাটতে ঘাটতে মোটামুটি বুঝি। রিপোর্টটা যখন আমি চোখের সামনে ধরি, তখন আমার পায়ের নিচে মাটি নেই, মানে পুরোটা রিপোর্ট সাদা, একটা এক্স রে পুরোটা সাদা। আপনি যদি চান তাহলে দেখতে পারবেন পরে। তো
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নিতে চাই, এবং প্রথম থেকে আমরা বলে আসছি একটা কথা, যে আজকের এই জীবনের যে গল্প, সেই জীবনের গল্পের শেষ পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই জন্য আমরা প্রত্যেককেই বলছি যে জাস্ট লিসন দ্য স্টোরি কমপ্লিটলি। হয়তো অনেকেই কষ্ট করে আছেন এই রমজান মাসে রোজা রেখে, অনেকেই আমার এই কথা শুনে শেষ পর্যন্ত ধরে আছেন, এবং আশা করছি যে তারা শেষ পার্টটা না শুনে ঘুমোতে যাবেন না, এবং শেষ পার্টটা শোনা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আমরা ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে মাকসুদের জীবনের গল্প আমরা এখানে প্রচার করছি। ফিরে আসছি ঠিক রাত একটায়। আর এই ফাঁকে যদি ওকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি রাত একটায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিপ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ জিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, এবং আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আরজে শাকিল, খালিদ লোবান এবং আরজে লাবিক। আর এই মুহূর্তে মাকসুদ রয়েছে তার জীবনের গল্প নিয়ে। মাকসুদের কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি, আর আপনাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন যে মাকসুদকে আপনারা সরাসরি দেখতে চান, যোগাযোগ করতে চান, মাকসুদের সাথে আপনারা পার্সোনাল কমিউনিকেশন করতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। এবং এই পার্টে আমরা বেশ কিছু ছবি দেব মাকসুদের জীবনের, যে ঘটনাগুলো এই মুহূর্তে প্রকাশ পাবে তার সাথে প্রাসঙ্গিকতায় আমরা ফেসবুকে কিছু ছবি আপলোড করব। আশা করছি এই মুহূর্তে যারা ফেসবুকে আসেননি বা আছেন, তারা সেই ছবিগুলো দেখলে যে ঘটনাগুলো এখনো বলতে চাচ্ছে সেগুলোর এভিডেন্ট খুব ভালো করে পেয়ে যাবেন। আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 hello8920। হ্যাঁ মাকসুদ, তারপর
যে অ্যাক্সিডেন্ট রিপোর্টটা তখন আমি দেখে আমি অবাক হয়ে গেলাম যে একবার সাদা, সাধারণত হাড়গুলো দেখা যায় মানুষের। তখন আমি সাথে সাথে ওকে বলি, তখন 21 রমজান কি 22 রমজান গত বছরের, তখন আমি আমার শাশুড়িকে বলি যে আর ইফতারের 1.5 ঘন্টা আছে, আপনার আসতে 1.5 ঘন্টা লাগবে, আপনি বাসায় এসে ইফতার করতে পারেন, ওকে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন, আমাকে আজকে জেলায় চলে যেতে হবে। আমার শাশুড়ি একটা সিএনজি নিয়ে ওকে নিয়ে আমার বাবুকে নিয়ে চলে আসে। তৎক্ষণাৎ আমি হালকা ইফতার করেই আমরা টাঙ্গালের উদ্দেশ্যে রওনা দিই। টাঙ্গাল আমার বড় ভাই আছিল, ওই বড় ভাইয়ের বাসায় যাই, উঠি। ওরা বড় ভাইকে বললাম যে এই সমস্যা, ভাই বলে কোনো সমস্যা নাই, আমার একজন পরিচিত ডাক্তার আছে, উনি খুব ভালো। তো আমরা ওনার কাছে তো কয়েকটা টেস্ট দিয়ে দেয়, করানোর পরে ওই ডাক্তারের আন্ডারে আমরা থাকি। তো ডাক্তার বলছে যে কোনো সমস্যা না, 7টা ইঞ্জেকশন দেবো ঠিক হয়ে যাবে। প্রতিদিন ইঞ্জেকশন বাসায় এসে দিয়ে যায়, কিন্তু ওর কাশি টাশি কিছু কমে না, ওর অবস্থা আস্তে দিন দিন খারাপ হচ্ছে। যখন খারাপ হচ্ছে তখন আমি একটু টেনশনে পড়ে গেলাম যে বাচ্চাটা দুধ খায়, এখন যদি মা সমস্যা হয়ে যায় তো আমি কি করবো। আমি আমার রিলেটিভদের সাথে কথা বলতেছি যে আমি একটা সমস্যা পড়ে যাচ্ছি, তোমরা আমার সাথে থাকো একটু, বাবা মা সবাইকে জানে, তেমন গুরুত্ব সবাই প্রথমে দেয় নাই। এরপরে আমি টেস্টগুলো করানোর পরে তো ডাক্তার 7 দিন পরে বলেছে আমার দ্বারা হবে না, আপনারা ঢাকা নিয়ে যান, তাহলে 7 দিন পরে 28 রমজান, 28 রমজানে যদি আমি ঢাকায় আসি, ঢাকায় তখন সব ছুটি হয়ে গেছে, তাহলে আমি কোথায় যাব? আমি চিন্তা করলাম যে আমাকে যেতেই হবে, তো টাঙ্গাইলে একটা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান করার পরে সিটি স্ক্যান যিনি করে উনি আমাকে ডাকে, বলে যে দেখেন আপনার ওয়াইফের ব্যাপক একটা সমস্যা হতে পারে, সম্ভাবনা করা যাচ্ছে, আপনারা এখানে অযথা টাকা নষ্ট করেন না, অলরেডি 50,000 টাকা এখানে শেষ করে ফেলছেন, আপনারা ঢাকায় চলে যান, সবচেয়ে বেটার হয়, ঢাকায় একটা ভালো হসপিটালে গিয়ে ওনার ট্রিটমেন্টটা করেন। তো আমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসি, ঈদের 2 দিন আগে ঢাকা আসি। ঢাকা আসার পরে একটা হসপিটাল আছে, ওখানে কি বিএসআর বসে, ওনাকে দেখাই, উনি বলছে যে আপনাকে একটা এফএনইসি করতে হবে। পরে একটা এফএনইসি করি, এফএনইসি রিপোর্ট তো ঈদের পরে দিবে, আগে তো দেবেন এফএনইসি। এটা করা হয় বুক ফুটা করে, একটা মাংসের ই নেওয়া হয়, নিয়ে ওটা পরীক্ষা করা হয়, তো ওটা পরীক্ষা করে রিপোর্ট ওরা ঈদের 3 দিন পরে দিবে। তো আমরা ঈদ উইকেন্ডে থেকে গেলাম, ঈদের দিন আমার ওয়াইফের সাথে বাচ্চার সাথেই ছিলাম। আমার শুধু এটুকু যে মানে ঈদের দিন সকাল থেকে শুরু করছে রাত পর্যন্ত শুধু বমি, সকালে ঈদের নামাজ পড়ে এসে দেখি ও বমি করতেছে, একটু পরে বলো যে আমার খুব খারাপ লাগতেছে, তোমরা আমার আমার বাঁচাও, আমার বাঁচাও। তখন আমার খুব খারাপ লাগছে, দেখো ও বলতেছে, ও খালি ওর মেয়ের দিকে তাকায় আর বলে আমাকে বাঁচাও, আর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি তখন বুঝতেছি কিছু একটা হয়েছে, আমাকে যে করে হোক ওর পাশে দাঁড়াতে হবে, স্ট্রংলি দাঁড়াতে হবে। তখন আমি চিন্তা করি তুমি টেনশন করো না, আমার পকেটে যে টাকাটা আছে এই টাকাটা দিয়ে আমি ভালো করে চিকিৎসা চালিয়ে যেতে পারবো, তুমি কোনো টেনশন করো না।
তখন আপনার পকেটে সব মিলিয়ে কত টাকা?
আমার সবকিছু মিলিয়ে তখন 1,00,000 টাকার মতো ছিল।
ওকে,
তো ঢাকায় ওই টেস্ট গুলো করাইতে প্রায় 30,000-40,000 টাকা শেষ হয়ে গেছে, আর 60,000 টাকা আমার কাছে আছে। পরে ঈদের 3 দিন পরে রিপোর্টটা দেয়, রিপোর্টটার পরে দেওয়ার পর আমি কি বিয়ার স্যারের সাথে দেখা করি। দেখা করার পর উনি আমার সাথে ছিলেন, আমার খালু আমার সুমন্দি ছিলেন। তো যাওয়ার পরে উনি রিপোর্টটা দেখায়, দেখানোর পরে উনি আমার বলে যে দেরি হয়ে গেছে। আমি তখন আর ওইখানে আমি দাঁড়াই থাকতাম, সাথে সাথে আমি পড়ে যাই মাটিতে, আমাকে ডাক্তার নিজে তুলে ওকে বিছানায় শুয়ে দেয়, আমি আর কথা বলতে পারিনি। মানে তখন আমার আকাশ মাথায় ভেঙে পড়ছে, এখন আমি কি করব, একটা ছোট্ট বাচ্চা, আমি তখন আর নিজেকে সামলাতে পারতেছি।
দেরি হয়ে গেছে মানে কি বোঝাচ্ছিল উনি?
ডাক্তার বলতেছে উনাকে বাড়িতে নিয়ে যান, আর হবে না, আপনারা টাকা পয়সা খরচ করে লাভ হবে না, উনার এমন একটা রোগ হয়েছে যেটাতে উনার বাঁচার সম্ভাবনা নাই। আমরা তখন ওই রিপোর্টটা নিয়ে কত চলে যান ক্যান্সার হাসপাতাল, ক্যান্সার তো হয়ে গেছে প্লাস এটা আপনার ইনফেকশন হয়ে গেছে, ওনাকে বাঁচানো সম্ভব হবে না। আমি তখন ওই রিপোর্টগুলো নিয়ে খালু আমাকে ধরে, তারপর আমার সুমন্দি আমাকে ধরে বের করে, তারপর আমি সিএনজিতে উঠি। আমার মানে একটু শক্তি ছিল না শরীরে, শুধু খালি নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি তখন বললাম যে বিধাতা আমার কোন পরীক্ষায় ফেললো। ধীরে ধীরে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে বললাম যে না আমাকে ডেল্টায় যেতে চেষ্টা করতে হবে। পরে ডেল্টায় যাই, ভর্তি করি, ভর্তি করার পরে ডেল্টা হসপিটাল সমস্ত টেস্টগুলো আবার রিভিউ করে। বানু ম্যাডাম বলতেছে ও তো সিরিয়াস প্রবলেম হয়ে রয়েছে, কি ওর হার্টের মধ্যে তো পানি, তো ওই দিনই 1500 ml পানি বের করলো, ও একটু একটু স্বস্তি, আপনার পানিটা ছিল লালচে এবং আপনার হলুদ রঙের কালার মিক্স ছিল, তো পানিটা টেস্ট করতে পাঠালো ক্যান্সার আছে কিনা। তো আমরা তো এদিক দিয়ে নামাজ পড়তেছি, সবাই দোয়া করতেছি, আর সবাই জানাই দিছি যে এরকম এরকম সমস্যা। আমি আমার প্রতিষ্ঠান একটা ছাত্র দিয়ে আসতে বলছি তুমি আপাতত ছাড়া, আমার সম্ভব না এখন। এরপরে ভর্তি হওয়ার পরে ডেল্টা 7 দিনে আমার টাকা শেষ হয়ে গেল, প্রায় আমার 50টা টেস্টের মতো টেস্ট করতে করতে দেখা গেলো যে ঢাকা শহরে আমি কিছুই চিনতাম না। এই সিএনজি নিয়ে নিয়ে যাইতে হইতো, একটা টেস্ট দাম 600 টাকা বা 400 টাকা, সেটা আমার 1500 টাকা লাগিয়ে গেছে শুধু সিএনজি ভাড়া দিতে দিতে। এই প্রবলেমগুলো যখন শুরু হলো আমি তখন আস্তে আস্তে হতাশ হতে শুরু করলাম। এরপরে চিন্তা করলাম যে কি করা যায়, এখন তো আমার টাকা দরকার, আমি তো কার কাছে চাইবো না, সবসময় জীবনের ডোনার ছিলাম, প্রতিষ্ঠানে যত পোলাপনে আসতো তখন আমি তাদেরকে একটা কথা বলতাম যে তোমরা সবসময় দাতার হাত হইও, গ্রহিতা হইও না, ওদেরকে আমি উপদেশ দিতাম। তখন ওরা বলে যে স্যার এটা আমাদের আসলে জীবনে সব অনেক সময় হতে হয়। তখন আমি তাদেরকে বলি ইফ ইউ ডিপেন্ড অন আদার্স ইউ ক্যান টেক ইট রিস্ক, হি ক্যান হেল্প ইউ ওয়ান্স টুইস অর থ্রাইস, ওয়ান্স অ্যাপন টাইম হি ক্যান স্টপ হেল্পিং উইদাউট ওয়ার্নিং, দ্যাট মোমেন্ট হোয়াট উইল ইউ ডু, যখন তোমাকে সে একবার দুবার তিনবার সাহায্য করবে তুমি সাহায্যটা নেবা, যখন সে সাহায্য বন্ধ করে দেবে দ্যাট মোমেন্ট তুমি কি করবা, এর জন্য ডিপেন্ড করো না, সেলফ সাফিসিয়েন্ট হও। মোটিভেশনাল ট্রেনিং আমি যখন করাতাম তখন মানুষকে বলতাম, কিন্তু যখন আমি দেখতেছি আমি নিজে শেষ হয়ে যাচ্ছি তারপর আমি হাত পাততেছি না কারো কাছে। পরে আমি কি করলাম, আমার বাসার যে আসবাবপত্র এগুলো বিক্রি শুরু করলাম, বাসাটা ছেড়ে দিলাম, মোটামুটি বেশ কিছু টাকা হলো, ওগুলো দিয়ে চিকিৎসা শুরু করলাম। কিছুদিন পরে আমার বড় ভাই উনি কানাডাতে থাকে, রিসেন্টলি গেছে, ওনারও প্রায় 16-17 লাখ টাকা ঋণ আছে। উনি ওই অবস্থা থেকে বলছে যে আমার যদি সমর্থ থাকতো আমি ওকে কানাডায় নিয়ে এসে ট্রিটমেন্ট করতাম, আমার ইচ্ছে বড় পাওয়া আর কিছু হতে পারে না, ওই কথাটাই বড় ছিল। তারপরে ওই ভাই 1,00,000 টাকা পাঠায়, ওই টাকা দিয়ে আমি টেস্ট করাইতে আর দৌড়াতেই শেষ হয়ে যায়। প্রতি মাসেই দেখা যাচ্ছে আমার 1,00,000 টাকা চলে যাচ্ছে, আমার বাচ্চার সাথে একজন থাকা লাগে, তখন বাচ্চা নিয়ে ধরে, বাচ্চা খালি মা মা করে, তখন আমার তো কলিজায় ধরে না, বাচ্চা বলে আমার আম্মু কো বাবা, আমার আম্মু কোথায়, আমি আম্মু কাছে যাব। আমি বুকে নিয়ে এই বাচ্চাটাকে সারা রাত ঘুমাতাম, আমি জাগন থাকতাম যে বাচ্চাটা যেন কোনো কষ্ট না হয়। ছোট্ট বাচ্চা দুধ ছাড়াই যদি কি কান্না করছে, ও শরীরে বিষ, এখন যদি ও খায় ও মারা যাবে, মানে চিল্লা চিল্লি করে ও ঘুমাইতে পারতো না। আমি তখন কান্দতাম, আর করবো, আমি কান্দতাম দেখে ও আরো জোরে কান্দত। আমি সান্ত্বনা দেওয়ার আমার কোনো বাণী ছিল না। এই রাত্রি আমি আস্তে আস্তে ওকে আমার সাথে থাকার অভ্যস্ত করালাম। ধীরে ধীরে ও আস্তে 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 ওর মাকে ভুলতে শুরু করলো। আমি ওর মার কাছে যেতে দেই না, কারণ ওর মার কোলে একটা 1 কেজি ওজন তোলা নিষেধ। আমাকে প্রায় বলে, বাবা আমাকে মা কোলে নেয় না, আমার কষ্ট হয়, এরকম করে বলে। আমার বাচ্চা তখন তো 2 বছরের মতো বয়স হয়ে গেছে। তখন আমি বলছি যে আমি কি করব, আমি ওকে সান্ত্বনা দিয়ে আমি নিজেকেই সান্ত্বনা দিতে পারছিলাম না। যাই হোক, আমি ওগুলো সব বিক্রি করে ফেলি। দেখা গেল যে আত্মীয় স্বজন কিছু হেল্প করে, ওই ট্রিটমেন্ট গুলা করাতে দেখা যায় যে ওই টাকাগুলো শেষ হয়ে যায়। তারপরে হোমিওপ্যাথি বলেন, আপনার হুজুর বলেন, এই তাবিজ বলেন, তোমার যা যেখানে যেভাবে বলছে আমি পাগলের মতো দৌড়াইছি। আমি দুপুরের খাবার খাই নাই, আমি একটা ব্রেড কলা খেয়েছিলাম, শুধু খালি বলছি যে আমি যদি এখন ভাত খাই 100 টাকা লাগবে, এভাবে কষ্ট করছি। এখন পেটে কোনো কিছু পড়লেই ব্যথা করে, এতটা ব্যথা করে যে বমি হওয়ার উপক্রম। তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি, একটা মা, আমি জানি না আমার সন্তান যখন বড় হবে, তোমরা বাবা মা, আমার তো গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, আমার মা দাও, তখন আমি কি করব। আমি সেই মুহূর্তের কথা চিন্তা করি, আমি শুধু মাকে বাঁচানোর জন্য। ধীরে ধীরে আমার যত সহায় সম্পত্তি যা বলেন সব কিছু একটার পরে একটা বিক্রি করে দিই। লাস্টে আমি আমার প্রতিষ্ঠানটা মাত্র 35,000 টাকায়, আমার এত তিলে তিলে গড়া কষ্ট করা, একটা স্টুডেন্টও নাই, সেইখানকার থেকে আমার 50,000 টাকা আসতো, সেটা বন্ধ হয়ে গেল। আমি এখন নির্বাক হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি। তখন আমি চিন্তা করলাম আমি এখানে হতাশ হলে আমার চলবে না, আমার ওর ট্রিটমেন্ট করাতে হবে। এরপর আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে আমি ঢাকায়, আমি চিনি না, আমার খালুর হলে আমি একটা ফ্লোরে 4 জনের সাথে কষ্ট করে শেয়ার করে থাকি। সেখানে খাবারের কষ্ট আমি সেই কষ্টকে কষ্ট মনে করি না। আমি চাই শুধু হুমায়ুনের জীবনে হুমায়ুনের মা ফিরে আসুক। বয়স মাত্র 23, এই বয়সে যদি ও চলে যায় আমি ওই মেয়েকে নিয়ে কিভাবে আমি জীবন যাপন করব। আমি কখনো ভাবতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার কষ্ট হয়, আমার মাঝে মধ্যে মনে হয় যে মরে যাচ্ছি। এই জন্য আমি কিছু টাকা দিয়ে আমি সাইফুর্সে ভর্তি হয়ে যাই, ছাত্রদের ভিতরে থাকবো, হয়তোবা মনে হবে আমি আমার কোচিং সেন্টারে আছি। তাই আসলে সেখানে টিচার আমাকে যাই প্রশ্ন করে আমি সবই পারি। তখন বলে যে তুমি এত কিছু পারো, এখানে ভর্তি হয়েছো কেন? আমি বলছি যে আমাকে নিজেকে স্টক করা থেকে বাঁচানোর জন্য আমি ভর্তি হয়েছি, কারণ প্রতিনিয়ত আমাকে যুদ্ধ করতে হয়েছে, প্রত্যেকটা সময় আমাকে যুদ্ধ করতে হচ্ছে। আমার সবচেয়ে বড় কষ্ট, আমি এই 1 বছর ঢাকায় ছিলাম, একটা রিলেটিভ আমার সাথে থেকে, যদি আমার বাড়ির পক্ষ থেকে কোনো রিলেটিভ এসে আমার আসে নাই, কিন্তু আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে অনেকে আসছে। আমার এই দুঃখটা, আমার ভাইও আসে নাই, তাদের অ্যাভেলেবল টাইম ছিল, আমার বাবা অনেক করছে, আমার বাবা ওকে নিয়ে অনেক দৌড়াইছে, কারণ বাবা ওকে অত্যন্ত ভালোবাসত। এখনো বাবা ওর জন্য পাগল, আমার মেয়ের জন্য পাগল। তো তারপরে আমি আমার প্রতিষ্ঠান বিক্রি করার পর দেখি আমার এখন আর কিছু নাই। পরে আমার একটা জমি শেয়ার ছিল, জমি শেয়ারটা বিক্রি করে ফেলি। বিক্রি করার পর আমি আমার ওয়াইফকে বলি, দেখো তোমাদের পক্ষ থেকে তোমরা কিছু করতে পারবা? তখন আমার সুমন্দি উনি বলে যে আমার একটা জমি আছে, ওটা লাগাইতে হবে, একটা বড় ধরনের জমি, অল্প টাকা লাগায় সে টাকাটা কিছুদিন দেয়, সেটা একদিনই শেষ হয়ে যায়। এরপরে আমি রিপোর্টগুলো নিয়ে কেমো দেওয়া শুরু করি। কেমো দেওয়া শুরু করার পরে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু হেল্প পাই রিলেটিভ থেকে, সেগুলো দিয়ে চলছি। তারপরে এখন চিন্তা করি যে কি করব সামনে 14 দিন পর পরেই কেমো। দেখা গেল যে একটা কেমোতে দিতে বেশি না, 25,000 টাকা খরচ হয়, কিন্তু তার আনুষঙ্গিক খরচ হয়ে যায় আরো 25,000 টাকা।
কোথায় কোথায় দিচ্ছেন কেমোগুলো?
কেমোগুলো দিচ্ছি আপনার ডেল্টাতেই। ওরা প্রথমে ধরতে পারেনি, ওরা আমাকে রিলিজ করে দেয় যে ক্যান্সার নাই। পরে আমরা বিভিন্ন জায়গায় স্লাইড জমা দিয়ে ওটা প্রমাণ করি যে ওনার ক্যান্সার আছে। এইটা ক্যান্সার নাই বলে দেওয়ার পরে আমরা তো রিলিজ হয়ে গেছি, কিন্তু আমরা পরবর্তী দিকে ওর প্রবলেম আরো ক্রিয়েট হচ্ছে। ও কথা বলতে পারতেছে না, ওর রক্ত আসছে। তখন আমরা চিন্তা করলাম না, ওর মেজর কোনো প্রবলেম আছে। লাস্টে যখন আমরা ওর বায়োপসি করা হলেন, একটা গোটা ছিল, ওটা বায়োপসি করার পরে ধরা পড়লো হজকিন্স লিম্ফোমা সার্ভিক্যাল। আমি রিপোর্টটা হাতে নিয়ে রাস্তায় বসে পড়ছি, আমি কাঁদতেছি। এক লোক এসে জিজ্ঞেস করে কি হয়েছে, আমি লোকটাকে কিছু বলতে পারি না, কাগজটা দিয়েছি বুঝে না, উনি চলে গেছে। পরে আমি কাগজটা নিয়ে একটা সিঞ্জি নিয়ে বাসায় এসে আমি কিছু প্রবলেম ছিল ওয়ার্ডে সেগুলো আমি ডিকশনারি দেখে আমি পুরো কনফার্ম হয়ে গেছি। কনফার্ম হয়ে আমার ওয়াইফের কাছে যাই, বলি তোমার কিচ্ছু হয়নি। আমি নিজেকে কন্ট্রোল করে ফেলেছিলাম তখন, কারণ শুধু আমি জানি যে ওকে বাঁচাতে হলে ওকে মোটিভেশন দিয়ে রাখতে হবে। ডাক্তার বলে দিচ্ছে যে ওকে নিয়ে যান, 6 ঘন্টার অপারেশন করলে বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, ওপেন হার্ট সার্জারি, ওর একটা বড় টিউমার হয়েছে। পরে ধরা পড়লো যে এটা টিউমার নয়, সেখানে পানির প্রলেপ ছিল। এখন প্রায় প্রতি মাসে দেখা যায় যে ওইখানে পানি জমে যায়। এই যে কয়দিন আগে আমরা অনেক টাকা খরচ করে পানি ফ্লুইডটা বের করে এনেছি, প্রায় 500 ml হবে। এভাবে ও যন্ত্রণা প্রতি জায়গায় পেতে পেতে তারকে আগের তার চেহারা আর বর্তমান চেহারা দেখলে মানুষ কেউ বলতে পারে না যে একই ব্যক্তি। শুধু
আপনার রিসেন্ট কি অবস্থা, মানে আলটিমেটলি কেমো কটা দেওয়া হয়েছে?
কেমো দেওয়া হয়েছে 3টা, আরো 9টা দিতে হবে, তারপর শিওর না। তারা ক্যান্সার হাসপাতাল থেকেই বলে দিয়েছে যে আপনারা বাইরে চিকিৎসা করেন, কিন্তু দেশের বাইরে যাওয়ার চিন্তা করলে তো টাকা পয়সার প্রয়োজন, পাসপোর্টটাও করা নেই। তো চিন্তা করলাম এখানেই করাই, তো এখানে শুরু করলাম। তো এখানে অনেক ভুল দেখা যাচ্ছে যে ডেল্টা মেডিকেল হসপিটালের ট্রিটমেন্টটা ভুল না, ভুলটা হচ্ছে যে কি ওনারা যে ট্রিটমেন্টগুলো যেই মেশিনে টেস্ট করে ওই টেস্টটা অন্য হসপিটালে দেখালে ওটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। আমি দেখেন ডেল্টা মেডিকেল হসপিটালে একটা ইসিজি এবং ইকো করাইলাম, 2200 টাকা লাগলো। সেটা 1 ঘন্টা পরে আমাকে আবার হার্ট ফাউন্ডেশনে করাইতে হলো। কেন? এই রিপোর্টটা দেখে তো ওনার ফ্লুইড ড্র করা যায়। ডাক্তারই কি এটা লেখেন নাই? এমবিবিএস ডাক্তারই তো লিখছেন, উনি বলছে হবে না। আমি তখন মুখ বুজ্য সহ্য করেছি তাদের এই অত্যাচার, আমি কোথাও কিছু বলতে পারি না। এরপর আমি গেলাম অপারেশন থিয়েটার, ঢুকার আগে বললাম যে আমি স্টুডেন্ট মানুষ, আমার কিছু টাকা কম নেন, কয়েকটা হাসপাতাল থেকে কর্তৃপক্ষ থেকে ফিক্সড করা। আমি তখন বলছি যে টাকা আমি এখন দেবো, আমার খুব কষ্ট লাগলো, টাকা ছিল না। একজন তো ফোন দিই, তুমি আমার একটু টাকা দাও আমি তোমার পরে দিয়ে দেবো। পরে সে টাকা পাঠায়, সে টাকা দিয়ে আমি পরে ওই সাথে সাথে না আপনি কালকে দিলে চলবে, সে টাকা দিতেও আমাকে তারা হয়রানি করাইছে, তাদের মেশিন নষ্ট। আমাকে 14 বার এই পাঁচতলা থেকে নামাইছে, পাঁচতলা থেকে উঠেছে, 14 বারের উপরে হবে নামানে, শুধু উঠেছে আর নামাইছে। তা আমি তাকে বলছি হাটে ডকুমেন্ট করে আপনার রেখে দেন, আমাকে এতবার কষ্ট করাচ্ছেন, আমার কষ্ট হচ্ছে, আমি হাঁটুতে আর শক্তি পাচ্ছি না। কিন্তু তাদের আসলে ট্রিটমেন্ট তাদের মতো করে করে, আমাদের কথা শুনবে না তারা। তারপরে আমি অনেক ই করার পরে লাস্টে আমি চিন্তা করলাম যে তাহলে আমার এক ম্যাডাম ছিল, সবচেয়ে বড় কথা আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে ডালিয়া ম্যাডাম, উনি ইন্সপিরেশন দেওয়ার পরে এই মুকুল ভাই, তারপরে দীপু, দীপা, চন্দনা, তারপরে সুমি, রোজা, এরা আমাকে বলে যে ভাইয়া আপনি এখনো আপনার সাথে আমরা আছি। এরা আমাকে জাগিয়ে তোলে, আমি ক্লাস করতে পারি না, ওরা আমার নোট নোট নিত, নোট দেখে ওদের সাথে আমার পরিচয়। দেখা গেল 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে স্যার 1 ঘন্টা 20 মিনিট নিত, আর আমি 10 মিনিট অনেক সময় ক্লাস নিতাম। তো ওদের সাথে আসলে ফ্রাঙ্কলি কথা বলতে বলতে ওদের সাথে একটা ফ্রেন্ডলি সম্ভাবনা হলো। তখন তারা উদ্যোগ দিল যে ক্লাস থেকে তারা গত কেমন সময় আমাকে বেশ কিছু টাকা ওরা ই করে নিজেরাই বলছে, ভাই লজ্জা করবেন না, আবার আপনার অবস্থা ফিরে
ফিরে আসবে। এখন সাইফুলসে আছেন, রাইট? সাইফুলসে স্টুডেন্ট হিসেবে আছেন। ওকে, কতদিন যাবত এটা?
1.5 মাস।
শুধুমাত্র নিজের ফ্রাস্ট্রেশন বলার জন্য
স্টুডেন্টদের সাথে? কারণ ওটা একটা প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানের মতোই, ওখানে থাকলে আমি স্টক করব না, রুমে থাকলে আমার অনেক চিন্তা হয়, আমি ঘুমাইলে আমার
সব। মেয়েটা থাকে কোথায়?
ওর নানুর কাছে।
ওকে,
ওর নানুর কাছে থাকে।
আর আপনারা দুজন এখন কোথায় থাকেন?
চলি, এখন তো আসলে সবারই প্রবলেম, ঢাকায় বেশিরভাগ সময় মাটিকাটায় ছিলাম, আমার খালার বাসায়, আমরা প্রথম থেকে মানে অনেক দিন ধরে। তো একটা বিবেকেই হয় যে ওনাদের বাসায় আমার বাচ্চা কাচ্চা আছে, ওদের পড়াশোনার ক্ষতি হয়, কারণ ও তো রাত্রে ঘুমাইতে পারে না, চিল্লা চিল্লি করে, ওদের সমস্যা হয়, আমি তো বুঝি। আমরা তো আমাদের বিবেকের ইয়েতে আমরা ওখান থেকে খিলখ্যাত চলে যাই ওর চাচাতো ভাইয়ের বাসায়। ওইখানেও মনে করেন থাকার পরে একটা ফ্যামিলিতে লোক বেশি থাকলে একটা কনজাস্টেড জায়গায় কষ্ট হয়,
ছোট ছোট করে একদিন দু তিন
এইভাবে থাকতেছি। আর স্পেসিফিক ভাবে আজকে মনে করেন একটা আবাসিক হোটেলে উঠলাম, সেখানে থাকবো, তারপর হয়তো রাত্রির দিকে ওকে আবার বাড়িতে পাঠিয়ে দেবো। কয়েকটা টেস্ট আছে, টেস্ট গুলো প্রত্যেকটা কেমন পরে 7টা করে টেস্ট করতে হয়। আবার
আপনি তো অনিশ্চিতের দিকে হেঁটে চলেছেন, এবং সেই অনিশ্চিতে আপনার একটাই মাত্র টার্গেট যে আপনার মেয়ের সামনে যেন আপনার কখনো দাঁড়িয়ে না বলতে হয় যে আমি আমার চেষ্টাটা করিনি, এবং সেই চেষ্টায় আপনি আপনার চারপাশের যে সার্কেল তাদেরকেও আপনি যোগ করার চেষ্টা করছেন।
আপনি অবাক হবেন, আমি কিছুদিন আগে আমি ডালিয়া ম্যাডামের কথায় আমরা মুকুল ভাইকে নিয়ে বেরোছিলাম, মুকুল ভাই আমার সাথে ছিল, অত্যন্ত একটা ভালো ছেলে, ওই আমাকে এত বেশি এমফেসাইজ করছে এখানে আসার জন্য, বলছে আপনি যান, বাংলাদেশের মানুষ খারাপ না, হাসপাতালকে দিয়ে আপনি সব বিচার করতে পারবেন না। তারপর আমি আসলাম, উনি খুব।
আপনি এখন কোন ডাক্তারের অধীনে আছেন?
পিএ বানুর অধীনে আছি, আর হাড়ের ডাক্তার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়।
পিএ বানু আপনার মানে ডিরেক্ট উনার আন্ডার সুপারভিশন, মানে যেটাকে বলে উনার অধীনে আছেন, উনি কোথায় বসেন?
উনি ডেল্টা মেডিকেল হসপিটাল।
ওকে, প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটু কথা বলতে চাই আমাদের এই ডক্টরের সাথে, এবং এই পার্টি করেছে শাকিল। শাকিল কথা বলেছে, চলুন আমরা একটু শুনি।
কিভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা কথা বলবো ডক্টর পারভিন বানুর সহকর্মী, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের রেজিস্টার অনকোলজিস্ট ডক্টর আরমান রেজা চৌধুরীর সাথে। ডক্টর আরমান রেজা চৌধুরী বলছেন?
জি বলছি।
যে আমি শাকিল আহমেদ বলছিলাম এবিসি রেডিও থেকে, আমাদের হ্যালো 8920 অনুষ্ঠান থেকে।
জি,
তো আমি একটু জানতে চাচ্ছি ডক্টর আপনার কাছে যে এই মুহূর্তে আসলে শ্রুতির অবস্থা কি?
আচ্ছা, সে তো আমাদের এখানে 1 বছরের উপর হলো ট্রিটমেন্ট করাচ্ছেন।
জি,
এর মধ্যে উনি ক্যান্সারের চিকিৎসার জন্য যে কেমোথেরাপি চলছে এর মধ্যে ওনার হার্টের পাশে পানি চলে এসেছিল, পেরিকার্ডিয়াল ইনফিউশন যেটাকে আমরা বলি, সে পানি বার করা হয়েছে। তো এখন তার কেমোথেরাপি চলছে এবং কেমোথেরাপি যদি আমাদের ভালো রেসপন্স করে তাহলে আমরা আশা করি যে সে অনেকটাই ভালো থাকবে।
আচ্ছা ডক্টর, এই রোগের নামটা আসলে কি বলা যায়?
এটাকে বলা হয় হজকিন লিম্ফোমা, লিম্ফেটিক চ্যানেলের এক ধরনের ক্যান্সার।
এর মারাত্মক প্রভাব কি হতে পারে?
ক্যান্সার মানেই তো একটি কঠিন রোগ আর কি, যদিও অন্যান্য ক্যান্সারের চেয়ে যেমন ফুসফুসের ক্যান্সার বা পাকস্থলী ক্যান্সার এগুলোর চাইতে এই হজকিন লিম্ফোমা যদি ট্রিটমেন্ট ঠিক মতন হয় এবং সময় মতো কন্টিনিউ করতে পারে তাহলে এটার ট্রিটমেন্টের ফলাফল বেশ ভালো পাওয়া যায়।
আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ফুসফুসের ক্যান্সারটার আসলে সারবার সম্ভাবনা রয়েছে?
আসলে সারানোর ব্যাপারটা তো সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে।
অবশ্যই,
তারপরেও আমরা অধিনায় হিসেবে চেষ্টা করি।
ওর অবস্থা আসলে কি উন্নতির দিকে যাচ্ছে কি?
এখন আপাতত রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে, মাঝপথে ট্রিটমেন্ট বন্ধ করে ফেললে কিন্তু আসলে সেরকম ফলাফলটা পাওয়া যায় না, সে কারণে ট্রিটমেন্টটা কন্টিনিউ করার জন্য তাদের কাছে অনুরোধ রেখেছি।
সেক্ষেত্রে আসলে ব্যয়টা কত হতে পারে ওর পুরোপুরি সুস্থতার জন্য?
খরচের ব্যাপারটা আসলে ওইভাবে বলাটা কঠিন, কারণ কোন ক্ষেত্রে কখন কিভাবে খরচ হয়ে যাবে। তবে কেমোথেরাপির ব্যাপারটা যদি আমরা একটা ধারণা করতে চাই, ধরনের কেমোথেরাপি সাধারণত 12 বার দেওয়া হবে, 15-20 হাজার টাকা প্রতিবারেই লেগে যায়।
ডক্টর হিসেবে ওর সুস্থতার ব্যাপারে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা?
ওনারা অনেক কষ্ট করছেন, অর্থনৈতিক অবস্থা ভালো না, যে অনেক খরচ ওনারা করতে পারেন, তারপর ওনারা যেভাবে হোক চেষ্টা করছেন। আমার পেশেন্ট মিসেস সুচি, ওনার বয়স কম, একটা ছোট বেবি রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো যে যদি ওনারা কষ্ট করে চিকিৎসাটা কন্টিনিউ করতে পারেন, চেষ্টা করে যদি তাকে ভালো জীবন তাকে দিতে পারি আল্লাহ যদি চান, তাহলে হয়তো তার পরিবার মুখে হাসি ফুটবে, তার বাচ্চাটা হয়তো তার মাকে কাছে পাবে। এই আবেদনটুকু তাদের কাছে থাকবে আমার।
জি, আমরাও সেটাই চাই, আপনি যেটা বললেন যে আল্লাহ যেন তাদের সহায় হন।
আপনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবিসি রেডিওর পক্ষ থেকে, আমি আশা করবো যারা দর্শক শ্রোতারা শুনছেন তারা আপনাদের এই উদ্যোগে আপনাদের পাশে এসে দাঁড়াবেন এবং সুচির দীর্ঘ জীবন বেঁচে থাকতে পারে, তার সন্তানটিকে বড় করতে পারে, সেই জন্য সবাই যাতে সহযোগিতার হাত বাড়ান আবেদন আমি জানাবো। এবং সেই সাথে এবিসি রেডিওর কাছে আমি অনুরোধ করবো যে আপনারা এই ধরনের মহৎ উদ্যোগ সুচির মতন আরো কিছু মানুষের জন্য নিয়ে আমাদের দেশের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করবেন।
জি অবশ্যই, ডক্টর আরমান আপনাকে অনেক ধন্যবাদ এবিসি রেডিওর পক্ষ থেকে এবং একই সাথে আমাদের হ্যালো 8920 টিমের পক্ষ থেকে। আপনি অনেক ভালো থাকবেন। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কথা বললাম ডক্টর আরমান রেজা চৌধুরীর সাথে। এই মুহূর্তে আমরা ফিরে যাচ্ছি কিবরিয়া এবং আমাদের আজকের অতিথির কাছে।
ওকে, আমরা শুনলাম। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে যোগ দিচ্ছে মাকসুদের স্ত্রী সুচি। সুচি আসলে আমাদের স্টুডিওতেই ছিল, তাকে আমরা আসলে কথা বলার জন্য তেমন একটা সুযোগ দেইনি বা সুযোগ দেওয়ার সুযোগও ছিল না, কারণ তার শারীরিক অবস্থা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। আমরা একটু তার কাছ থেকে অল্প করে শুনি। আপনার কি কিছু বলার আছে আমাদের উদ্দেশ্যে, বালেশ উদ্দেশ্যে, যা কিছু আপনি যেটা ফিল করেন?
আসসালামু আলাইকুম। আমার স্বামী আমার জন্য অনেক করে, তার যা ছিল সব কিছু শেষ করে দিয়েছে। আমার বাবা আমাকে ছেড়ে ছোট কালে চলে গেছে, জানি না সে থাকবে কতটুকু করত, তবে আমি আমার স্বামীকে নিয়ে খুব গর্বিত। আমি শুধু আমার মেয়ের জন্য বাঁচতে চাই। আপনারা সবাই আমার জন্য সাহায্যে হাত
বাড়ান। আপনার কাছে ফিরে আসি। প্রিয় শ্রোতা, একটা কথা আছে যে আমরা সেই ছোটবেলায় পড়েছি যে মহান আল্লাহর সেবা সেই মানুষটি করছে যিনি তার জীবের প্রতি সেবা করছেন। আমরা বিশ্বাস করি দুনিয়াতে অসম্ভব বলে কিছু নেই। ডাক্তার বলেন বা আমি বলি বা আপনি বলি, নির্দিষ্ট গন্তব্য বলি, যেটাই বলি না কেন, সবকিছুই সৃষ্টিকর্তা চাইলে সব সিদ্ধান্তই ওলট পালট করে দিতে পারেন। আমরা শুধু এই যে স্পিরিট, এই যে মোটিভেশন, এই যে একজন বাবার যে মোটিভেশন, একজন স্বামীর যে মোটিভেশন এবং একই সাথে একজন মার যে বেঁচে থাকার আকুতি সন্তানের জন্য, সেখানে ডাক্তারের সংখ্যা ঠিক মতো খাটবে কি খাটবে না, কিন্তু একটা কথা আছে, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াফ করে, আল্লাহর উপরে তাওয়াফ করে আমরা সামনের দিকে এগোতে চাই এবং সেই এগোনের ব্যাপারটাতে আমরা আপনাদেরকে সঙ্গী করতে চাই। হ্যালো 8920 সবসময়ই তার শ্রোতাদের উপরে বিলিভ রাখে। আমরা বলছি না যে হ্যালো 8920 থেকে আপনি যে ওনাদের জন্য উনি যে সাহায্যটা দিয়েছেন সেই সাহায্য দিয়ে ওনার পুরো ট্রিটমেন্টটা হয়ে যাবে। আমরা বরং এটা বলতে চাই আপনারা ওনাদের জন্য মন খুলে দোয়া করবেন। লাখ লাখ মানুষ যদি আমরা দোয়া করি, আল্লাহ কি এতগুলো মানুষের দোয়া কবুল করবেন না? একটা সন্তানের জন্য মার যে বেঁচে থাকার প্রয়োজন সেই দোয়া কি কবুল করবেন না? একজন স্বামী তার স্ত্রীকে বাঁচাতে চাচ্ছেন তার সন্তানের জন্য, সবকিছু যখন শেষ করে দিয়েছেন, তিলে তিলে গড়া সংসারটি, সেই সংসারের সবকিছু চলে গেছে তার স্ত্রীর জন্য এবং সেই স্বামীর যে অসম্ভব রকমের সুন্দর একটা মোটিভেশন, সেই মোটিভেশনের পেছনে আমাদের যে দোয়া, সেই দোয়াকে আল্লাহ কবুল করবেন না, আমরা সবাই মিলে দোয়া করতে থাকি, তার উপরে তাওয়াফ করতে থাকি। আমি আপনার মুখ থেকেই আসলে লিসনারদের উদ্দেশ্যে, যদি আপনাদের কোনো কিছু চাওয়ার থাকে আপনার মুখ থেকে সেটা আসুক, আমি চাইছি আপনি কিছু বলেন। মাকসুদ ভাই,
আসলে কিভাবে একটা সুন্দর কথা বলেছেন, সেটা হলো যে দোয়া, আসলে আপনাদের দোয়াটা যে কত প্রয়োজন আমার জীবনে সেটা আমি এখন এই মুহূর্তে বুঝতেছি। আমি চাই কোনো অবশিষ্ট মা যেন এভাবে হারিয়ে না যায়। যখন এ ধরনের পরিস্থিতিতে কোনো মা পড়বে, তাকে বাঁচানো, তাকে বাঁচাতে চেষ্টা করা উচিত আমাদের সকলকে, শুধু আমার স্ত্রী বলেই তা নয়, সে একজন যদি সাধারণ মানুষ হতো তার জন্য আমি করতাম। তাই প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের কাছে একটাই কথা, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে দোয়া করবেন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
প্রিয় শ্রোতা, আমরা বেশ কয়েকটি পদ্ধতি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন হ্যালো ইট 920 তে খুব মানে কশ্মীন কালে যেটা কথা আছে না, খুব একেবারে হয়তো 25 থেকে 30টা পর্বের মধ্যে হঠাৎ করে যে কোনো একটা পর্বে আমরা একটা পার্টিকুলার নাম্বার ব্যবহার করি, বিকাশের নাম্বার। সেই নাম্বারটাও আপনাদের কাছে আজকে আমরা দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিতে চাই প্রথমেই, এটি একেবারেই হ্যালো ইট 920 একটা ফিক্সড নাম্বার এবং এটি একটি পার্সোনাল নাম্বার, এটা এজেন্টের নাম্বার না। এবং একই সাথে এই নাম্বারে প্লিজ আপনারা ফোন করবেন না, কারণ এই নাম্বারটি শুধুমাত্র বিকাশের কালেকশনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনারা যদি কেউ তার সাথে সরাসরি কথা বলতে চান, লাইক মাকসুদের সাথে, কিংবা আমাদের অফিসে এসে তার সাথে দেখা করতে চান, সেটার জন্য আলাদা পদ্ধতি আছে। যারা মনে করেন যে ক্ষুদ্র ক্ষুদ্র হেল্প বা যে কোনো ধরনের হেল্প করতে চান সরাসরি নাম্বারের বিনিময়ে, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি হ্যালো ইট 920 পার্সোনাল নাম্বার, 01782 510 515। আমি আবারও বলছি 01782 510 515। আরো একবার বলছি 01782 510 515। এই নাম্বারে আপনি শুধুমাত্র বিকাশ করতে পারবেন। যারা মনে করেন যে আপনার এই ক্ষুদ্র সাহায্য, আজকে ওরা যে 3 নম্বর স্টেপে রয়েছে থেরাপির জায়গাটা থেকে, সেখান থেকে ওরা শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবে, তারা যার যা সামর্থ্য আছে সেটা নিয়ে ওদের পাশে দাঁড়ান, সাহায্য করুন। এবং যিনি কিছু দিতে না পারবেন, আমরা এরকম অনেক টেক্সট পাই যে ভাই কিছু দিতে পারলাম না, স্টুডেন্ট মানুষ, মন খুলে দোয়া করুন, দুরাকাত নামাজ পড়ে ওদের জন্য দোয়া করুন, ওই সন্তানের জন্য দোয়া করুন, এই কাপলদের জন্য দোয়া করুন, এরা ভালো থাকুক, এর চেয়ে বড় পাওয়ার কিছু হবে না। আর যারা ওদের সাথে সরাসরি দেখা করতে চান, দেখা করে ওদের হাতে সাহায্যটা পৌঁছাতে চান, তারা আমাদের অফিসে এসে কিংবা আমাদেরকে মেইল করে, প্লিজ আমরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিব, সেই স্ট্যাটাসটাতে আপনারা কমেন্টস করবেন বা আমাদের ইনবক্সে মেইল করবেন, আমরা একটা লিস্ট করব, প্রপার লিস্ট, যে লিস্টটা হবে সেই লিস্ট অনুযায়ী তাদেরকে একদিন আমরা টাইম দিব, সেই টাইম অনুসারে আপনি আমাদের অফিসে পার্টিকুলার টাইমে এসে ওনাদের সাথে কথা বলা, ওনাদেরকে সাহায্য করা, আপনি ওনাদের সাথে যদি পরবর্তীতে যোগাযোগ রাখতে চান সেটা করবেন। সুতরাং ইটস আপ টু ইউ যে আপনারা এখন কি করবেন। আপনার কি আর কিছু বলার আছে লিসনারদের উদ্দেশ্যে?
শেষে আমি শুধু আমার ওয়াইফকে নিয়ে ওর জন্য আসলে উৎসর্গ করে আমি হাসপাতালে 3 লাইনের একটা গান লিখেছিলাম, আমি আজকে সেই গান দিয়ে শেষ করতে চাই।
শুনি আমরা একটু।
বন্ধু আমাকে ছেড়ে যেও না চলে, বন্ধু আমাকে ছেড়ে যেও না চলে, যাও যদি চলে তুমি থাকব কেমনে, আমি বলো না সাথী, বলো না সাথী, বলো না সাথী, দিয়েছ এমন স্মৃতি বলা যায় না, দিয়েছ এমন স্মৃতি বলা যায় না, রাখব আমি তোমার হৃদয় গহীনে, হৃদয় গহীনে, যতদিন মরাবে না আমাকে কাফনে, আমাকে কাফনে,
যতদিন মরাবে না আমাকে কাঁপনি, আমাকে কাঁপনি বন্ধু আমাকে ছেড়ে যেও না চলে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা ব্রিদিং স্পেস নিতে চাই। আমরা বিশ্বাস করি মহান আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং মাকসুদকে ছেড়ে সূচি নিশ্চয়ই যাবেন না। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই একটা গানে, আর মাকসুদ এবং তার স্ত্রী এবং তাদের যে আদরের সন্তান তাদেরকে নিয়ে একটি ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন এসে। আপনাদের যদি কিছু করার থাকে, কমেন্টস করার থাকে, নাম্বারটা তো বলিয়ে দিয়েছি আমি, এবং ফেসবুকেও এটার একটা ক্যাম্পেইন চলবে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই একটা গানে, একটু পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920।
Oh,
Presents Hello 8920 Close up The closer the better আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা কমেন্টস করেছেন ফেসবুকে বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই মেঘে ঢাকা তারা লিখেছেন একোন জীবনের গল্প শুনলাম প্রথমে হাসলাম আর এখন কাঁদছি খারাপ লাগছে সুচিয়াপুর জন্য আল্লাহ যেন তাকে ভালো করে দেন আমিন কবির চৌধুরী লিখেছেন জীবন সত্যি বৈচিত্র্যময় কখন কোন দিক থেকে মোড় নেয় তা বলা সত্যি মুশকিল মাকসুদের স্ত্রীর সুস্থতা কামনা করি শিরিন শর্মিল লিখেছে মাকসুদের ছোট্ট মেয়েটা যেন মায়ের আদর থেকে বঞ্চিত না হন আসুন আমরা সবাই মিলে পাশে দাঁড়াই আব্দুর রহিম লিখেছেন ডক্টর যেহেতু বললেন সুচিয়াপুর ভালো হবার সম্ভাবনা রয়েছে তাহলে সবারই তাকে সাহায্য করবার জন্য এগিয়ে আসা উচিত নয়ন ভরা জল লিখেছে সুচিয়াপুর কথা শুনে বুকের মধ্যে এক ধরনের চাপা কষ্ট অনুভব হচ্ছে এত অল্প বয়সেই আপু মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন হে আল্লাহ সহায় হন পথের পথিক লিখেছে হ্যালো 8920 ফেসবুকের কেবল 7,80,000 উপর বন্ধু রয়েছে আমরা কি পারি না সুচি নামের এই বোনটিকে সুস্থ করে তার আদরের মেয়ের কাছে ফিরিয়ে দিতে আমরা অবশ্যই পারি পথের পথিক আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার সকল বন্ধুদের যারা হ্যালো 8920 থেকে উপকৃত হয়েছেন যারা হ্যালো 8920 কে ভালোবাসেন আমরা আমাদের সমস্ত ভালোবাসাটুকু আজকের এই বোনটির জন্য আমরা উজাড় করে দিতে চাই যা যা সামর্থ্য আছে আমরা তাই নিয়ে তার পাশে দাঁড়াতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একটি বিকাশ নাম্বার একটু আগে আমরা দিয়েছি এবং ফেসবুকে বিকাশ নাম্বারটি এখানে উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে ফেসবুকে এসে দেখতে পারেন আপনারা সেখানে বিকাশ করতে পারেন এছাড়া আপনারা এবিসির অফিসে এসে যদি মনে করেন ব্যক্তিগতভাবে হেল্প করবেন সেটাও করতে পারেন এছাড়া আমরা একটা নির্দিষ্ট সময় বলে দেবো ফেসবুকে যে সময়ে আমাদের মাকসুদ তার স্ত্রীকে নিয়ে আমাদের স্টেশনে প্রেজেন্ট থাকবে সেই সময়ে এসে আপনি তাদের সাথে সরাসরি কথা বলে তাদেরকে সাহায্য করতে পারেন যে কোনোভাবেই করুন না কেন আমরা চাই মাকসুদকে কিছুটা সাহায্য করতে আমরা চাই এই যে নিষ্পাপ শিশুটি সে যেন মায়ের কোলেই বড় হতে পারে সেই ব্যবস্থাটুকু করতে এবং সেজন্য আপনার সাহায্য প্রয়োজন আরিফা তাসমিবা লিখেছে কাঁঠাল গাছের পাতায় লেখা প্রেমের ঘটনা যখন মাকসুদ ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তখন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল আর সুচিয়াপুর কথা শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না বড়ই অদ্ভুত আমাদের এই জীবন শান্তনু বিশ্বাস লিখেছে হয়তো বড় কোনো সাহায্য করতে পারবো না তবে মাকসুদ ভাইয়ের সংসারে আবারও যেন সুখ ফিরে আসে সেজন্য মন খুলে বিধাতার কাছে দোয়া করছি নাইমা নিধি নাইমানিতে লিখেছে, আমি আমার মেয়েটির জন্য বাঁচতে চাই। সচি আপুর মুখের এই কথাটি শুনবার সাথে সাথেই আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আল্লাহ আপুকে সুস্থ করুন। সিনথিয়া আক্তার সাথী লিখেছে, মাকসুদ, সুচির ভালোবাসার কাছে মৃত্যুকে হার মানতেই হবে, কেননা আমরা লাখো কোটি বন্ধু আছি তাদের সাথে। ইয়াকুব আলী লিখেছে, আমি সুচি আপুর চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে চাই, কিভাবে যোগাযোগ করব? আপনি এবিসির ঠিকানায় যোগাযোগ করবেন, তাহলেই সুচির কাছে আপনাদের সাহায্য পৌঁছে যাবে। অনেকেই আমাদের গেস্টের নাম্বার চেয়ে থাকেন। দেখুন, যারা সত্যি সত্যি যোগাযোগ করতে চান তারা প্লিজ আমাদের তাদের নাম্বারটি আমাদের কাছে পৌঁছে দেবেন। আমরা এই নাম্বারগুলো আমাদের যিনি অতিথি আজকে ছিলেন তাদের কাছে পৌঁছে দেব। তারা যদি চান তাহলে তারা নিজে থেকেই আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে যারা কমেন্টস করেছেন, আজকে যারা ফেসবুকে জয়েন করেছেন, তাদের মধ্যে থেকে দুইজন উইনার হয়েছেন। তারা পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। একজন হচ্ছেন শ্রেষ্ঠ মন্তব্যের জন্য আরিফা তাসনুবা, এবং আরেকজন হচ্ছেন শাফায়েত হোসেন, যিনি আজকে লাইক দিয়ে বিজয়ী হয়েছেন। আপনাদের দুজনের সাথেই শাকিলের পার্সোনাল আইডি থেকে যোগাযোগ করা হবে এবং আপনারা পুরস্কারটি বুঝে নেবেন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে মাকসুদের জীবনের গল্প। আমরা বারবারই বলছি যে মাকসুদের যে স্ত্রী তিনি সুস্থ হন এবং তাকে আল্লাহ হায়াত দিক, নেক হায়াত দিক। আর আসুন আমরা তার পাশে দাঁড়াই, যার যা সামর্থ্য আছে, কিছু না থাকলে দোয়া করি। এবং আমার মনে হয় আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। একটা কথা আছে, আমরা সেই ছোটবেলায় পড়েছি যে একসময় সৃষ্টিকর্তা জিজ্ঞেস করবেন, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি, আমি তো বিপদগ্রস্ত ছিলাম, তুমি আমাকে বিপদে কোনো সাহায্য করনি। তখন বান্দা এসে বলবে যে আল্লাহ আপনি কিভাবে বিপদগ্রস্ত হবেন, আপনি তো মানে সর্বে সর্বা। তখন উনি বলবেন যে তোমার পাশের লোকটি বিপদগ্রস্ত ছিল, তোমার পাশের লোকটি ক্ষুধার্ত ছিল, তোমার পাশের লোকটি অসুস্থ ছিল, তুমি তাকে সাহায্য করনি, তার মানে হচ্ছে তুমি আমাকে সাহায্য করনি। সুতরাং আমরা এই যে পাশের বন্ধুটি, যে বন্ধুটি হয়তো আমাদের পাশের বাড়িতেই থাকে, সে যদি অসুস্থ থাকে, সে যদি কষ্টে থাকে, আমরা নিজেরা ভালো থেকে আমরা যে শেষ পর্যন্ত মুক্তি পেয়ে যাব সেটার কিন্তু কোনো সুযোগ নেই। তাই আমার মনে হয় যে যার যা সামর্থ্য আছে সেটা নিয়ে আমরা যেন সুচির পাশে দাঁড়াই। আমরা বলছি না যে সুচির এতে সুস্থ হয়ে যাবে, কিন্তু একটা কথা আছে, তাওয়াক্কাল তু আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াফ করে আমরা এগোতে চাই। বিকাশ নাম্বারটি আমি আরো একবার বলে দিচ্ছি, 01782, আমি আবারও বলছি 01782 510 515, আরো একবার বলছি 01782 510 515, 01782 510 515। নাম্বারটি অলরেডি ফেসবুকে দেওয়া হয়েছে, যারা সাহায্য করতে চান তারা প্লিজ এই নাম্বারে সাহায্য করতে পারেন। প্রিয় শ্রোতা, গত সপ্তাহের যিনি অতিথি ছিলেন তার সম্পর্কে কে কি বলেছে আমরা শুনবো, এবং একই সাথে কি ফিডব্যাক এসছে পুরো সপ্তাহ জুড়ে অনুষ্ঠানটি নিয়ে, আর কারা আমাদের এখানে আসতে চান তাদের মনের যে আকুতিগুলো সেগুলো আমরা শুনে আজকের মতো অনুষ্ঠান শেষ করব। চলুন শোনা যাক।
আমি মোহাম্মদ বাপ্পি, আসুফান আমার যে মেয়েটি এসছে তার জীবনের গল্প থেকে আমার জীবনের গল্প মিল আছে। কোন মেয়ে যদি আপত্তি না থাকে আমি ওই মেয়েটিকে আমার সহধর্মিনী হিসাবে বানাতে চাই।
আমার নাম মাহিন। গত সপ্তাহে যে আপুটা আসছিল, আপু তার মা বাবার কাছে ক্ষমা চাক, তাহলে তার মা বাবা তাকে ক্ষমাও করে দিবে এবং সে সবকিছু ফিরে পাবে।
আমি হাফিজ সিঙ্গাপুর থেকে বলছি। আমি মাসুবর জীবনের গল্পটি শুনলাম, তার এই দুর্গতি থেকে রক্ষা পেতে হলে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে বাকি জীবনটা বাবা মায়ের অনুশীলন করে কাটাক, তা না হলে শুধু এক রাজীব নয়, হাজারো রাজীবের অবহেলার পাত্র হয়ে বাকি জীবন কাটাতে হবে।
আমি স্বামী মাসুফার যে ভুলটি করেছি সেটা মাসুফার বড় একটা বিপজ্জনক, এরকম ভুল যেন কেউ না করি।
আমার নাম ফরিদ। আসলে মাসুদা ভাই অনেক কষ্ট করে বড় হয়েছে, ওর প্রেমটা আমার কাছে খারাপই লাগলো, তবে আমি গরিবের সন্তান হিসেবে বলতেছি মাসুদারে আমি গ্রহণ করতে চাই, যদি হয় স্বেচ্ছায় আমাকে রাজি হয়।
আমার নাম জীবন ইসলাম। মাসুদ আপার কাহিনী শুনে আমার খুব খারাপ লাগছে, তিনি তার মামার সাথে আসলে যে ব্যবহার করেছে আসলে এটা তার ঠিক হয়নি, তবুও তার মা বাবার আশা করি তাকে ক্ষমা করে দিই।
আমি সালাম বলছি, মাসুরো পাপা যা পাপ করছে মা বাপের যা অবাধ্য হয়েছে, এরকম মেয়ের গোলাটিতে মারে পালানোর দরকার ছিল, এরকম মেয়ে পৃথিবীতে না থাকা অনেক ভালো।
আমার নাম কামাল। মাকসুদা ওনার কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, উনি জানি তার বাবা মার কাছে সে মাকসা, তাহলে তার বাবা মা অবশ্যই তাকে ক্ষমা করে দিবে।
আমি মোহাম্মদ মাহবুব আলম। মাসরুফার কথাগুলো শোনার পরে খুব পেইন হয়েছে, সে জীবনে অনেক কষ্ট করছে, সে যদি চায় আমি তাকে বিবাহ করবো।
আমি মোহাম্মদ মাসুদ রানা। মাসরুফা আপার গল্পটা শোনার পরে খুব খারাপ লাগলো। আপনার বাবা মাকে ব্ল্যাকমেল করে 50,000 টাকা নিয়েছেন, সেটা তো আপনি ঠকেছেন, তাই বলছি বাবা মাকে কষ্ট দিবেন না।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ জেলাল হোসেন। আমি ছোট থেকে অনেক কষ্ট করে বড় করি। আমি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করি। প্যাথোলজির লাইনে 4 বছর লেখাপড়া করাই, চাকরি নেয়। চাকরি নেওয়ার 2 মাস পরে আমাকে ডিভোর্স দেয়। আমার মেয়ে এখন তার নানির কাছে থাকে। আমার জীবনের কাহিনী বলার জন্য আমাকে একটু সুযোগ দেন।
আমার নাম জেনেলার। আমি দেখতে এলাম মানুষ কিভাবে মানুষকে বেচা কিনা করলো, আর টাকার জন্য মানুষ কিনা করতে পারে। আমার জীবনে অনেক কিছু কাহিনী আছে, আমি যা আপনার কাছে বলতে চাই।
আমার নাম মাহমুদুল হাসান। ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ছি, হাফেজ এবং কি এখন আলেমে পড়তেছি। আমার জীবন অনেক কাহিনী আছে, যে কাওমি মাদ্রাসাকে নিয়ে কিভাবে নির্যাতন হয়েছি, অনেক কষ্টে জীবন কাটছি। আমার জীবনের কিছু গল্প নিয়ে আমি আপনাদেরকে বলতে চাই।
আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমি ভালোবাসা একজনকে বিয়ে করেছিলাম। আমাদের সংসারটা খুব গরিবের সংসার, তো শেষ পর্যন্ত সে আমাকে ছেড়ে চলে যায়। আমি তাকে এখনো বলতে পারিনি আমি নতুন একটা বিয়ে করছি। আপনাদের এই স্টুডিওতে এসে আমার জীবনের গল্পটুকু বলার জন্য, একটু সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।
আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন। আমার জীবন কাহিনীটা খুবই করুন। বাবা মা ছাড়া এক বড় হই স্কুলে, মাদ্রাসায় নানান জায়গায় পড়ালেখা করা হয়েছে। প্রেমের টিপুজুরি আছে, ভৌতিক স্টুডিও আছে। যদি আমাকে একটা সুযোগ দেওয়া হতো তো আমি আমার কথাগুলো শেয়ার করতাম।
আমার নাম শিলা। আমার লাইফটা অনেক কষ্টের, সেই কষ্টের কাহিনীটা শোনাতে চাই, জীবনের গল্পে আসতে চাই।
আমার নাম রিনি আক্তার। এখন ক্লাস 10 পড়ি। আমি যখন ক্লাস 7 পড়ি তখন আমার মা আমাকে বিয়ে দেয়। তারপরে আমার ওখান থেকে ছাড়াছাড়ি হয়ে যায়, যে আমার একটা ছেলের সাথে রিলেশন হয়। পরবর্তীতে যখন আমার এই বিয়ের সম্পর্কটা জানতে পেরে আমাকে ছেড়ে চলে যায়। আমি আমার জীবনের গল্পটা ABC রেডিওতে বলতে যাচ্ছি।
আমার জন্মে গেল কাঁদিতে পিরিতি বাড়াইয়া বন্ধু নামাবে দিতে। আমার জন্মে গেল কাঁদিতে পিরিতি বাড়াইয়া বন্ধু নামাবে দিতে। আগে জানলে পরে এমন পিরিত, জানলে পরে এমন পিরিত করতাম না এ জগতে। পিরিতি বাড়াইয়া বন্ধু নামাবে দিতে। আমার জন্মে
This track was downloaded from FusionBD.com.